গতদিন পর্যন্ত যে সমস্ত অতি পূর্ণ চরিত্র শ্রবণ করেছিলাম তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। শৌনকজি বললেন, সেই যে অমৃত মন্থনের কথা এবং সেই মন্থন কার্য হতে যে উচ্চৈশ্রবা নামক অশ্ব মানে ঘোড়া উঠেছিল, তা নিয়ে তো একবার শুনেছিলাম যে কদ্রু এবং বিনতার মধ্যে এক বিবাদের সৃষ্টি হয়। তা হে সুতদেব গোস্বামী, যদি আপনার অনুকম্পা হয় তাহলে সে বিষয়টি আমরা সকলেই শ্রবণ করার জন্য ইচ্ছুক আছি। এই যে কদ্রু এবং বিনতা, তাদের উভয়ের মধ্যে এই যে ঈর্ষা পরায়ণতা ভাব পূর্ব থেকেই ছিল। তা কদ্রু জিজ্ঞাসা করছে যে বলতো ভগিনী, সেই যে সমুদ্র মন্থন থেকে যে ঘোড়া উচ্চৈশ্রবা উঠেছিল তা দেখতে কেমন? বলছেন, সে তো একেবারে চন্দ্রের ন্যায় সাদা শুভ্র। কদ্রু তখন বলছে, না না, লেজটি কিন্তু কালো। তা বিনতা মা, তিনি একটু সরলা, সরল চিত্ত। তা বলছেন, না না, পুরো অবয়বটাই শুভ্র বর্ণের। বলছেন, না দেখো, তাহলে আমরা এক কাজ করি, যদি সেটি সম্পূর্ণ সাদা হয় ঘোড়াটি, তাহলে আমি তোমার দাসী হব। আর যদি সেই ঘোড়ার লেজটি যদি কালো হয় তাহলে তুমি আমার দাসী হবে। বলছেন, ঠিক আছে। রাতেই তাদের মধ্যে এক রাগারাগি হয়ে গেল, রাত্রে আর ঘুমও ভালো করে হলো না। তা তো কাল হলে কদ্রু তার যে 1000 সর্প পুত্র ছিল তাদেরকে ডেকে বলল যে দেখো, ওই ঘোড়ার লেজটি কিন্তু সাদাই, কিন্তু আমাকে জয়ী হতে হবে, আমাকে না জিততে হবে। সেজন্য তোমরা এক কাজ করো, ওই যে ঘোড়ার যে লেজটি আছে তাতে ছোট ছোট হয়ে তোমরা ছোট ছোট সর্প রূপ ধারণ করে তোমরা সেই লেজে ঝুলে থাকবে। ঘোড়ার তো অনেক কেশ থাকে লেজে, চুল, তা সেগুলো তোমরা হয়ে যাবে। তাহলে দূরের থেকে একদম দেখতে লেজটি কালো দেখা যাবে। তা কিছু কিছু সর্প তারা বলছে, মা, তোমার এই অন্যায় আদেশ আমরা মানতে পারব না, সে ঘোড়ার লেজটা হচ্ছে সাদা আর তুমি কিনা জোর করে কালো করতে বলছো, আমরা মানব না। তা যারা না মানলো তাদেরকে অভিসম্পদ দিল, বললো এই জন্মে যাওয়া যে সর্পেষ্টি যজ্ঞ করবে তাতে তোমাদের পোড়াবে। আর যারা ভয়ে মেনে নিল তারা তাই করলো। তারপরের দিন গিয়ে সেই ঘোড়ার লেজের মধ্যে এমনভাবে চতুর্দিক থেকে তারা আকর্ষণ করে ঝুলে থাকলো, একেবারে কালো চকচক করছে লেজ। ঠিক সে সময় বিনতাকে বলছে, দেখো বোন, ঘোড়ার লেজটি তো কালো, তুমি দেখো ভালো করে। বলছেন, হ্যাঁ, ঘোড়ার লেজটি তো কালোই দেখা যাচ্ছে। বলছেন, তুমি আরো কাছে গিয়ে দেখো না। তারও নিকটে গিয়ে দেখছেন যে লেজটি সত্য সত্যই কালো। বলছে, তুমি আমার দাসী হলে। মাতা বিনতা তাদের এই ষড়যন্ত্রে পড়ল। আর অপরদিকে সেই যে ডিম্ব একটি ছিল, দুটি ডিম্ব তার দিয়েছিল, তার মধ্যে একটি অরুণ আরেকটি ছিল। তা সেই ডিম্ব মানে আপনা আপনি থেকেই ভেঙে বাইরে বেরিয়ে আসলো এই গরু, দশ দিক আলোকিত করে। সে বিশাল কায় ধারণ করেছে, এত বিশাল যে আকাশ পর্যন্ত তার পক্ষ মানে পাখায় ডানাতে লেগে যাচ্ছে, এত বিশাল। আর দূরের থেকে মনে হচ্ছে যে অগ্নি প্রজ্বলিত হয়ে কোনো পক্ষীর আকার ধারণ করেছে, এমন অগ্নি প্রজ্বলিত হচ্ছে। সমস্ত দেবতাগণ বলছে এ তো আমাদের তিনটি লোককে নষ্ট করে ফেলবে, তিন লোক নষ্ট হয়ে যাবে। দেবতারা মনে করলো এ তো অগ্নি বোধ হয় ক্রোধিত হয়েছে, সকলে অগ্নির কাছে গেলেন। অগ্নিকে স্তব স্তুতি করলে অগ্নিদেব বলছেন যে হে দেবতাবৃন্দ, এই তোমরা যে আমাকে স্তব স্তুতি করছো, আমি তো নই, সে তো বিনতানন্দন গরু, সে মহাপরাক্রমশালী, সে তোমাদের ক্ষতি করবে না, কোনো মনুষ্যের ক্ষতি করবে না, দুষ্টগণকে বিনাশ করবে, এই তার অভিপ্রায়, তার অসৎ উদ্দেশ্য নেই। অতএব তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা সেই বিনতানন্দন গরুরকে স্তব স্তুতি করো। সমস্ত দেবতাবৃন্দ, দেবতারা তো স্তব করতে খুব পারঙ্গত কি না, তারা গিয়ে গরুর সম্মুখে স্তব স্তুতি করছে। তা গরুর দেবতাগণকে বলছেন যে আমি আপনাদের তো কোনো ক্ষতি করব না, আমার রূপটাই এমন। তো বলছেন না, তোমার ওই রূপ দেখে আমরা সকলে ভয়ভীত হচ্ছি, আমাদের যাতে ভয় উৎপন্ন না হয় আমি তাই করছি। এটা খুলে লাগিয়ে দিতে হবে ওইটার মধ্যে চেঞ্জ। বলছেন ঠিক আছে, তোমাদের যখন আমার এই রূপ দেখে ভয় হচ্ছে, তা আমি তার প্রতিবিধান করছি। কি করলেন, দেখতে দেখতে সর্বসমক্ষে এই গরুর নিজ রূপ একেবারে সংকুচিত, ছোট করে ফেললেন। সকলে সান্ত্বনা পেয়ে আপন আপন স্থানে প্রস্থান করলেন, আর তিনি সোজা চলে গেলেন মা বিনতার নিকট। সেখানে গিয়ে দেখছেন যে মা দাসী হয়ে আছে তাদের। তা মা যদি দাসী হয় তাহলে পুত্রকেও দাস হতে হয়। এবারে বিনতাকে তার ভগিনী কদ্রু বলছে, তুমি আমাকে পিঠে করে নিয়ে চলো, উঠতে হবে তো, আর তোমার এই পুত্র গরুড়কে বলো আমার পুত্র সব সর্পগণকে সে পৃষ্ঠপরি রেখে সে আমাদের বিভিন্ন স্থান ভ্রমণ করাবে, আর রমণীয় কোনো এক দ্বীপে আমাদের নিয়ে যাবে। গরুর সর্পগণকে নিল, আর মা বিনতা কদ্রুকে তার নিজের পৃষ্ঠে আরোহণ করিয়ে ওড়া আরম্ভ করল। উঠতে উঠতে কত যে দ্বীপ, মানে সমুদ্রের মধ্যে যে সমস্ত দ্বীপ, সেই সমস্ত দ্বীপ দেখবে, যা সাধারণ কারোরই পক্ষে সম্ভব নয়। উড়ে যেতে যেতে কত দ্বীপ দেখলো, দেখার পরে সর্পেরা এবং সর্পের মাতা কদ্রু বলছে এই দ্বীপ বড় রমণীয়, এখানেই থামো। সেখানে নেবে দেখছেন যে কত সুন্দর সুন্দর মণি মাণিক্য আদি পড়ে আছে, সমস্ত বৃক্ষে ফলে পরিপূর্ণিত, চতুর্দিকে সমস্ত পুষ্পরাজি বিরাজমান। তৎসমুদায় দর্শন করে তারা মানে খুশি হলো। এবারে যখন আকাশমার্গ দিয়ে উড়ে যাচ্ছিল সে সময় আরেকটি ঘটনা হয়েছিল, সেটি হচ্ছে যে গরুর তিনিও অত সহজ সরল নয়, তিনি কি করছেন এমন উঁচু হয়েছেন যাতে সূর্যের কাছে গেলে গরুরের কিছু হবে না, আর এই সাপগুলো মানে যাদের জ্বালায় ছটফট করতে থাকে তাদের আজ্ঞাও পালন করছে, কিছু বললে বললে তোমরাই তো নিয়ে যেতে বলেছ। এবার সূর্যের তেজে সেই যে সর্পগুলো তারা অচেতন হয়ে যাচ্ছে গরমের ঠেলায়। তখন এই সর্পেদের মাতা কদ্রু ইন্দ্রদেবকে স্তব স্তুতি করার পরে অনেক স্তব স্তুতি করলেন, তা ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে বর্ষণ করে তাদেরকে একটু শান্তি ফিরিয়ে দিলেন। তা সেই তো রমণীয় দ্বীপ দর্শন করলেন, করার পরে সেই সমস্ত সর্পগণ প্রভু যেমন ভৃত্যকে আদেশ করে, গরুর অত পরাক্রমশালী তাকে বলে কি না এই গরুর আমাদের পিঠে করে আরো ভালো ভালো জায়গা তুমি দেখাও, তুমি তো সব দেখতে পাও, সব জায়গায় উঠতে পারো, অন্য দ্বীপে নিয়ে চলো। গরুর তো একটু ক্রোধ হলো যে এই সাপ যে আমার ভক্ষ সে বলে কিনা আমাকে আদেশ করে। মায়ের নিকটে যাই, মাতা বিনতার নিকটে আসলেন, এসে বলছেন মা তো আমাকে তুমি বলো তো এই সাপেদের আজ্ঞা অনুযায়ী আমাদের কেন চলতে হবে, আমরা কি তাদের দাস? বলছেন হ্যাঁ বৎস, আমরা তাদের দাস, আমার সঙ্গে তারা কপটতাপূর্বক আমাকে পরাজয়ী করে আর তাতে আমি আজ দাসী হয়েছি আর তুমিও দাস হয়েছে। বলছেন ঠিক আছে। তা সেই সর্পেদের নিকটে গিয়ে গরুর বলছে দেখো তোমরা কি চাও, তোমরা কি পেলে আমার মাকে এবং আমাকে দাসত্ব থেকে মুক্তি করে দেবে বলো। তাই সেই সর্পরা তো মহাপরাক্রমশালী, তারা তখন চিন্তা করছে জীবন থাকলে মৃত্যু হয় আর যদি অমৃত পান করা যায় তাহলে আর আমরা মরব না, তা গরুরের প্রভাব তারা জানে কি না। গরুরকে বলছে যে দেখো তুমি পরাক্রমশালী, তোমার মধ্যে অনেক শক্তি আছে, তুমি স্বর্গ থেকে আমাদের যদি অমৃত এনে দিতে পারো তাহলেই তোমাদের দাসী থেকে বা দাসত্ব থেকে আমরা মুক্ত করে দেব। বলছেন ঠিক আছে আমি অমৃত আনয়ন করে দেব। গরু তখন ক্ষুধার্ত, ভীষণ ক্ষুধার্ত, মাকে দণ্ডবাদ প্রণাম করে বলছেন মা এই দাসত্ব কার্য থেকে আমরা চিরতরে মুক্তি পেতে চাই, এ বড় কষ্টের, সহ্য হয় না। তা মা আমাকে আগে কিছু খেতে হবে, এই জগতে কোথায় কি আছে আমি তাও জানি না, আমি কি খাবো? বলছেন দেখো তুমি কেবল নিষিদ্ধগণ নিষাদ যা মনুষ্যই তারা, কিন্তু তারা উপজাতি, তারা দস্যু প্রবৃত্তির, তারা বনে জঙ্গলে সমুদ্রের মধ্যে থাকে, বলছেন তাদেরকে তুমি খেতে পারো, দুষ্টকে বধ করলে কোনো পাপ হয় না, কিন্তু তুমি আমার থেকে একটি সাবধান বাক্য শ্রবণ করো, তুমি কোনো ব্রাহ্মণকে খাবে না। এই ব্রাহ্মণগণ হচ্ছে সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ গণ্য মাননীয়, তারা সর্বদাই বেদ কার্যে নিযুক্ত থাকে, তপস্যায় নিযুক্ত থাকে, এই ব্রাহ্মণগণ থেকে তুমি সর্বদা দূরে থেকো, তারা বড় ভয়ঙ্কর, যত ভালো তত তার বিপরীত। বলছেন হে মাতো আমি কি করে জানবো কোনটা ব্রাহ্মণ কোনটা ক্ষত্রিয় কোনটা কি, আমি তো এসব বুঝতে পারবো না। বলছেন দেখো তুমি যখন খাবে তা তোমার গলা দিয়ে তো সমস্ত কিছু যাবে কণ্ঠদেশ দিয়ে, তা দেখবে যে সমস্ত ব্যক্তিকে তুমি ভক্ষণ করবে তার মধ্যে গলায় যেতে যেতে যখন তোমার জ্বালা আরম্ভ হবে, আর জ্বালা সাধারণ না, কেমন বলছেন যে বর্ষির মধ্যে, বর্ষি যেমন শরীরে বিদ্ধ হলে যেমন যন্ত্রণা করে যা টেনেও বের করা যায় না সহজে, তা সেই প্রকার তোমার গলা যন্ত্রণা হবে। তাহলে তুমি বুঝতে পারবে যদি উদারেও চলে যায় দেখবে তোমার মানে অস্বস্তি বোধ মনে হবে, জ্বালা যন্ত্রণায় ছটফট করবে তুমি, এটাই তার পরিচয়। যারা বেদজ্ঞ, যারা ভজননিষ্ঠ পরায়ণ, তারা গলদেশে গেলেই তুমি বুঝতে পারবে। এবারে গরু চললো এমনভাবে বিশাল কায়, তা যখন চলেছে সমস্ত নিষিদ্ধগণ তারা কি করলো, সমুদ্র মধ্যে প্রবিষ্ট হলো। সে সমুদ্রের উপর থেকে পক্ষ দিয়ে এমনভাবে বাতাসের সৃষ্টি করছে, বায়ুর সৃষ্টি, যে তারা জলেও থাকতে পারছে না, স্থলেও থাকতে পারছে না, সব উড়ছে আকাশে। যখন উড়ছে তখন এই গরুর সে হা করে সকলকে গিলে খেয়ে ফেলছে, বা হা করে যখন গিলে খেয়ে ফেলছে অকস্মাৎ দেখছে যে চার কণ্ঠদেশে জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে, মায়ের কথা মনে পড়ল, পড়লে তিনি বলছেন যে আমার পেটের মধ্যে কি কোনো ব্রাহ্মণ দেবতা আছেন আমার কণ্ঠদেশে? তা ব্রাহ্মণ তো মরি মরি, ব্রাহ্মণের ভয়ও কিন্তু খুব বেশি। ব্রাহ্মণ বলছে হ্যাঁ পক্ষীরাজ আমি আছি, আমি ব্রাহ্মণ। তা বলছে তুমি বেরো। বলছেন কেন? বলছে আমি তোমাকে খাবো না, আমার মা নিষেধ করেছে। বলছেন নিজে বাঁচতে বাঁচতে আবার বলছেন যে আমার স্ত্রী আছে, তিনি নিষাদী, মানে নিষাদ কুলে উৎপন্ন, কিন্তু বিবাহ করলে তাকে ব্রাহ্মণই মানা যায়। বলছেন তাকেও তুমি বের করে নিতে পারো। এবার তাকে হাত ধরে বের করে নিয়ে স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে গেল। কিন্তু অত নিষিদ্ধগণকে খেয়েও গরুরের মানে বাল্যভোগের কাজও হল না। এবারে গরু চিন্তা করছে আমি এখন কি খাই, আগে তো পেটের যন্ত্রণাটা সামলাই, তারপরে তো অমৃত আনব। এবারে তার পিতা কশ্যপের সঙ্গে তার দেখা হল। তার ঋষি কশ্যপকে দণ্ডবত প্রণাম করার পরেই বলছেন হে পিত, হে পিতৃদেব, আমি খুব ক্ষুধার্ত, আপনি আমার খাওয়ার কিছু উপায় বলুন, এই জগতে আমার পেট ভরার মতো কিছু দেখছি না। বলছেন দেখো তুমি এখান থেকে কিয়ৎ দূরে যাবে, সেখানে দেখবে বিশাল এক হস্তি আর কচ্ছপ তারা যুদ্ধ করছে, তারা দুই ভাই, তাদেরকে খাবে, তাহলে তোমার পেট ভরে যাবে। তো বলছেন যে আমি তাদের যে খাবো, তো তারা কে ছিল, তারা এত বিশাল কায়, এই লোকে যদিও সত্যযুগ তথাপি এত বিশাল কায় শরীর তো হয় না। তো বলছেন দেখো পুরাকালে এরা দুই ভাই ছিল, বিবাবসু আর সুপ্রতীক, তো দুইজনেই ক্রোধী ছিল। তা বিশ্বাবসু সে বড় আর সুপ্রতীক সে ছোট, দুই ভাই দুইজনেই ঋষি। এই সুপ্রতীক নিত্যপ্রতি বলে যে হে জ্যেষ্ঠ ভ্রাত তুমি আমার ধন সম্পত্তি আমাকে আলাদা করে দাও, ধন সম্পত্তি আমাকে পৃথক করে দাও। রোজ নিত্যপ্রতি বলতে বলতে একদিন তার জ্যেষ্ঠ ভ্রাত বিশ্বাবসু বলল যে দেখো ধন সম্পত্তি ভাগ করা উচিত হবে না, কারণ লোকে মনে করবে তোমার সঙ্গে আমার বৈরী ভাব উৎপন্ন হয়েছে, শত্রুগণ তার সুযোগ নেবে, কিছু তোমার দলে যাবে কিছু আমার দলে আসবে, দুজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি করাবে, অতএব কি প্রয়োজন আমাদের ভাগাভাগির। যারা জ্ঞানী গুণী যারা সমদর্শী তারা কখনো সম্পত্তিকে সহজে বণ্টন করতে চায় না। কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক নিত্য বলে না, তাও বলছে না তুমি আমার ভাগ আমাকে দিয়ে দাও। তখন ক্রোধিত হয়ে বলছে যে তুই হস্তি হয়ে যা। তাহলে আমি তো হস্তি হলাম, তুমিও তাহলে কচ্ছপ হও। এবারে তাদের মধ্যে সেই বৈরী মানে শত্রুতা ভাব থেকে গেল, তারা সেই পশু শরীর প্রাপ্ত হয়েও তাদের মধ্যে যুদ্ধ আরম্ভ হল। এক সরোবর ছিল অতি উত্তম, দেবতাগণ সেখানে গমনাগমন করতেন। সেই বৃহৎ সরোবরে তারা দুই ভাই বহুকাল ধরে তারা যুদ্ধ করছে। তুমি তাদের দুজনকে খাও, আর তাদের খেলে তোমার পেট ভরে যাবে। বলছেন কত বড়? তো বলছেন যে হাতিটা হচ্ছে তার উচ্চতা হচ্ছে 6 যোজন উঁচু, 6 যোজন, আর 12 যোজন লম্বা। হাতির বর্ণনা দিচ্ছে। আর কচ্ছপ হচ্ছে 3 যোজন উঁচু, মানে সেগুলো আকাশ ছুঁয়ে যাবে, আর প্রায় 10 যোজন গোলাকার, মানে গোল। তুমি ওই দুটোকে খাও। এবারে হলো কি, ঠিক পিতাকে দণ্ডবত প্রণাম করে সে কিয়ৎ দূরে গিয়ে দেখছে সত্য সত্যই সেই গজ আর সেই কচ্ছপ তারা যুদ্ধ করছে। গরুর গিয়েই করলো কি, দুই পায়ে দুটোকে ধরলো, হাতিকে আর কচ্ছপকে। তো বিশাল নখ, অস্ত্রশস্ত্র তার কাছে কিছুই নয়। এবারে ধরে নিয়ে চললো দুই দুই পায়ে দুই নখে দুইজনকে, হাতিকে আর সেই কচ্ছপকে। কত বিশাল বড় দেখুন, হাতি 6 যোজন উঁচু আর 12 যোজন তার লম্বা, আর কচ্ছপ হচ্ছে 3 যোজন উঁচু আর 10 যোজন পর্যন্ত তার গোলাকার। তাহলে কত বড়, মানে শুধু চিন্তা করতে হবে, দেখে বলা যাবে না যে কত বড়। এবার দুজনকে ধরে নিয়ে চলেছে, এবার সেগুলোকে রেখে তারপরে তো খেতে হবে। প্রায় প্রায় দেবলোকের কাছাকাছি পৌঁছে গিয়েছে, তো সেখানে এক বৃক্ষের কাছে গিয়ে মনে করছে সেখানে বসে সেগুলো খাবে। কিন্তু তার পাখার যে বাতাস, সেই বাতাসে সমস্ত বন একেবারে উৎপাটন হবে হওয়ার মতো অবস্থা। সেই বৃক্ষগণ দেবলোকের বৃক্ষ কিনা তারা কথাও বলতে পারে। তা সেই বৃক্ষগণ বলা বলি করছে যে এই পক্ষীরাজের পক্ষদ্বয়ের যে বায়ু, এই বায়ুতেই আমরা সব একেবারে জলের থেকে শিকড় থেকে উঠে একেবারে ভূতলে পতিত হব। গরুর তা শুনে চিন্তা করলো সত্যই তো এই বনে আর কিছু থাকবে না। সামনেই এক 100 যোজন বিস্তীর্ণ এক বিশাল বটবৃক্ষ। তা সেই বটবৃক্ষ পক্ষীরাজ গরুরকে বলছে যে পক্ষীরাজ, তুমি আমার এই শাখাতে উপবেশন করে তুমি বাল্যভোগ করো, মানে দুটোকে খাও। গরু তাই করলো, যে শাখাতে সে গিয়ে বসার চেষ্টা করলো তৎক্ষণাৎ সেটা ভেঙে পড়ে যাচ্ছে। এবার যখন পড়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা পড়ে যায় যায়, তখন দেখছে কি সেখানে সব ঋষিবৃন্দ, বালকিল্য এবং অন্যান্য ঋষিবৃন্দ তারা তপস্যা করছে। কেমন করে? পাগুলো তাদের গাছের ডালে বাঁধা আছে, আর মাথাটা নিচুর দিকে করে তারা তপস্যা করছে। বলল সর্বনাশ, এই ব্রাহ্মণ থেকে আমাকে দূরে থাকতে বলেছে। সে তখন খপ করে সেই ডালটা পড়ে যাচ্ছিল, সেই ডালটাকে ধরল ঠোঁটে চঞ্চু দিয়ে। তাহলে দুই পায়ে, এক পায়ে কচ্ছপ, এক পায়ে হাতি, আর এক পায়ে সে কত শত যে ঋষি তপস্যা করছে সেই ডালে তার কোনো ঠিক নেই তো। 100 যোজন বিস্তৃত, মানে এই ভারতবর্ষের মতো কয়েকটা দেশ হবে এত বড় বৃক্ষ। সেটাকে ঠোঁট দিয়ে নিয়ে এবার সে বিভিন্ন স্থানে ভ্রমণ করা আরম্ভ করলো, যে কোথায় বসি কোথায় বসি। কিন্তু সে জানতো তার পিতা কশ্যপ সেই গন্ধমাদন পর্বতে তপস্যা করে। তাই সেই গন্ধমাদন পর্বতের উপরে ভ্রমণ করতে থাকলো। পিতা কশ্যপ যেখানে ছিল তাকে সন্তুষ্ট করলেন, তিনি তপস্যা করছিলেন। বললেন, পিত আমি তো এখন বিপদে পড়েছি, এখন কি করি? তো বলছে ঠিক আছে তুমি ওইভাবেই দাঁড়াও। তিনি ওইভাবে স্থির হলেন। পক্ষদ্বয় তো ইতস্তত এমন হচ্ছেই, আর সেই সঙ্গে তিনি দাঁড়িয়ে পিতার বাক্য শুনছেন। বলছেন দেখো তোমার মধ্যে শক্তি আছে, বল পরাক্রম বড় ভয়ঙ্কর রূপে আছে, কিন্তু তুমি জানো না তোমার ঠোঁটে যে বৃক্ষদণ্ড ধরা আছে সেখানে যে সমস্ত মহাত্মা বৃন্দ তপস্যা করছেন তারা কেবলমাত্র সূর্যের এই আলোকে জীবিত, সূর্যের কিরণ খেয়ে তারা বেঁচে আছে। তা তুমি যতই পরাক্রমশালী হও না কেন, তারা যদি তোমাকে অভিসম্পদ দেয় তাহলে তুমি এক নিমেষের মধ্যে সমস্ত শক্তি সব তুচ্ছ হয়ে তুমি একটি ছায়ের পিণ্ড হয়ে যাবে। তা বলছেন যে আমি এখন কি করি। পিতা কশ্যপ তিনি বালকিল্য ঋষি আদিকে স্তব স্তুতি করলেন যে আমার পুত্র তার জন্মই এই কারণে লোকের হিতার্থ, কারো অমঙ্গল করবে না, তা আপনারা কৃপা করে এই বৃক্ষের ডাল থেকে আপনারা অবতরণ করুন। বালকিল্য ঋষি কশ্যপের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তারা একে একে সকলে গন্ধমাদন পর্বত থেকে হিমালয়ের দিকে চলে গেল। এবারে ডালটাকে তো ফেলে দিলেন, আর সেই গন্ধমাদন পর্বতে বসেই তিনি আগে উদর তৃপ্তি করলেন, সেই হস্তি আর কচ্ছপকে খেয়ে ফেললেন। এবারে গরু চলেছে স্বর্গের দিকে অমৃত আনার জন্য। সমস্ত দেবতাগণ তার পূর্ব থেকেই তাদের মানে তাদের সেই স্বর্গরাজ্যে বিভিন্ন উৎপাত আরম্ভ হয়ে গেল। তারা তাদের গুরুদেব বৃহস্পতির নিকটে গেলেন। দেবগুরু বৃহস্পতি বলছেন দেখো তোমাদের অপরাধ হয়েছে, তোমাদের এখন মানে ভালো সময় উপস্থিত হচ্ছে না। দেখতে দেখতে সেই চতুর্দিকে একবারে ধুলো সব একত্রিত করে নিয়ে গরুর উল্লে তো মানে সর্বমর্ত পাতাল কাঁপতে থাকে আর সে সঙ্গে ধুলো উঠতে থাকে। বলছেন ইয়ে আবার কি আসছে, অসময় এখন প্রলয় হবে নাকি। দেবগুরু বৃহস্পতি বলছেন না, এখন বিনতানন্দন গরুর তার মাকে দাসী থেকে নিবৃত করার জন্য সে স্বর্গের থেকে অমৃত নিয়ে যাবে। বলছেন সে কি, সমস্ত দেবতাগণ নিজের নিজের অস্ত্র শস্ত্র নিয়ে মানে তৈরি হলেন। তৈরি হয়ে এবার গরুর সেখানে গিয়ে প্রথমে কি করলো, তার পক্ষদ্বয় এমনভাবে সে মানে বিস্তার করতে থাকলো এবং বারংবার যখন সে নাড়াচ্ছে পক্ষ অতি দ্রুত গতিতে, তখন চতুর্দিকে ধুলো আর ধুলো। সেই সময় সমস্ত মানে 33 কোটি দেবতা সেখানে রয়েছে, সকলকে পাখনা দিয়েই একেবারে পিটিয়ে ওখানেই শুয়ে ফেলছে, কেউ মরছে না, কিন্তু মারবে না কাউকে। আর যে সমস্ত দেবতা মানে তাকে মারতে যাচ্ছে বেশ ঠোঁট দিয়ে দিল একটু ভালো করে, সে তো ওখানেই শুয়ে থাকলো। দেবরাজ ইন্দ্র বলে আমরা তো সব তো কানা হয়ে গেছি, মানে ধুলো সব চোখের ভিতরে ভরে দিয়েছে, আমরা তো সব কানা হয়ে গেলাম, কিছু দেখতে পাচ্ছি না। পবন দেবকে বলছেন তুমি কি করছো হে, তোমার কাজ তুমি আবার সুন্দর মানে হাওয়া দিয়ে এই সমস্ত ধুলো অন্যদিকে নিয়ে যাও। এবারে ধুলো সব যখন অন্যদিকে নিয়ে গেল, আকাশ পরিষ্কার হলো, এবার সব দেবতাগণ নিজের নিজে পরিঘ মানে আয়ুধ সকল নিয়ে তারা যুদ্ধ করা আরম্ভ করলো। গরুর কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই, তার সে ডানা দিয়েই তাদের এমনভাবে ইতস্তত মানে ফেলে দিচ্ছে, সে প্রায় 500 কিলোমিটার ঝড় হচ্ছে সেখানে। আর ঠোঁট দিয়ে যে সমস্ত বড় বড় দেবতা যারা শক্তিশালী তাদের ঠোঁট দিয়ে একটু ঠুকরে দিলেই তারা ওখানেই অজ্ঞান। এবারে তারা তো ওখানে অচেতন হয়ে পড়ে গেল। এবার যেখানে অমৃত ছিল সেখানে গিয়ে দেখছে তারা তো আরো ভয়ঙ্কর দেবতা, মানে শক্তিতে তাদের অনেক মানে শক্তি অত্যাধিক পরিমাণে তাদের মধ্যে বেশি। তাদেরকেও ওই পক্ষদ্বয় দিয়ে এমনভাবে আর চঞ্চু দিয়ে তাদের আঘাত করলো, তারা তো ওখানেই ঘুম পড়লো মানে অজ্ঞান হয়ে গেল। এবারে দেখছে সেই অমৃত যেখানে রাখা আছে তার চতুর্দিকে মানে বিশাল অগ্নি জ্বলছে, মানে সেই অগ্নির মধ্যে দিয়ে গরু যেতে গেলে পুড়ে যাবে, গরুর নিজেই অগ্নি সদৃশ, কিন্তু তিনিও মানে চিন্তার মধ্যে পড়লেন। তখন গরুর কি করলেন, নিজের ঠোঁট তৈরি করলেন, কত 8,100টি মুখ তৈরি করে ফেললেন। 8,100 মুখ তৈরি করে সে সমুদ্রের জল সব মুখের ভিতর পুরে নিল। বলে এই অগ্নি অগ্নি তো মোটামুটি শমন করতে হবে, দমন করতে হবে। সে 8,100 মুখে সেই জল এনে সেই অগ্নির মধ্যে দিয়ে দিতে দিতে ভেতরে চলে যাচ্ছে, আর অগ্নিও নির্বাপিত হল। এবারে সেখানে গিয়ে দেখছে সে বিশাল সর্প, গরু তো সর্পই সেবন করে, কিন্তু সেই সর্প দেখে গরুড়ের ভয় হচ্ছে। তারা দংশন কি করবে, তাদের চক্ষু দিয়ে যেদিকে তাকাচ্ছে সেখান থেকে বিষ সিঞ্চন হচ্ছে, মানে ছুটছে একবার জলের মতন। গরুর বলে এই দুই সাপকে এখন কি করি, তারা ওই অমৃত রক্ষা করে, এই দুই সাপকে কি করা যায়। তো গরু বুদ্ধিমান খুব, সে তখন কি করলো, প্রথমে ধুলো নিয়েছে মুখের মধ্যে দিয়ে এমন ভাবে সেই দুই সর্পের চোখে মানে ধুলো ঢুকিয়ে দিয়েছে তারা আর কিছু দেখে না, আর কোন দিকে আছে কিছু দেখতে পাচ্ছে না। তখন পাখনা দিয়ে এমন ভাবে তাদের প্রহার করলো, তারা তো ওখানেই মানে আধমোড়া হয়ে শুয়ে পড়লো সাপ দুটি। এবারে দেখছে যে লৌহের একটা বিশাল চক্র ঘুরছে, সে তাদের মধ্যে সেই যে চক্র, সেই চক্রের কাছে আবার বিভিন্ন রকম অস্ত্র আছে, তারা ইচ্ছা করলে সেগুলোকে নিক্ষেপ করতে পারে, সেখান থেকে যাওয়ার কোনো উপায় নেই। এবার চক্রের মাঝে মাঝে যে ঘুরছে ওর ভেতরে যে ফাঁক আছে, গরুর তখন শরীরটাকে ছোট করল, পরে ওই যে ঘুমন্ত যে চক্র সেই চক্রের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে গেল। দিয়ে এবার অমৃত কলস নিয়ে সে তো বেরিয়ে গেল। এবার দেবতাগণ তারা তো মূর্ছা প্রাপ্ত হয়েছিল, তারা তো ওখানে শুয়েই আছে সব, মূর্ছা ভাঙতেও তো প্রায় আধা ঘন্টা সময় লাগেই। এবারে অমৃত কলস নিয়ে যখন সে যাচ্ছে, যেতে যেতে অকস্মাৎ পথে ভগবান শ্রী বিষ্ণুর দর্শন হলো। বল বিষ্ণু ভগবান কি জয়। তা বিষ্ণু তার অভিপ্রায় জানতে পারলো যে গরু নিজে অমৃত পান করতে চায় না, কেবল তার মাকে সেই দাসিত্ব থেকে, দাসত্ব থেকে মুক্তি প্রদান করার জন্য তার এই চেষ্টা। তা ভগবান সন্তুষ্ট তাতে, বলছেন তোমার এই যে মাতৃভক্তি এতে আমি বড়ই সন্তুষ্ট, হে গরু তুমি আমার থেকে বর প্রার্থনা করো, তোমাকে আমি একটা বর দিতে চাই। বলছেন প্রভু আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমি আপনার ধ্বজাতে সবসময় থাকবো, তা আপনি কৃপা করে আপনার ধ্বজাতে আমাকে স্থান দিন। বলছেন তথা ভগবানও সন্তুষ্ট হলেন। এবারে গরুর বলছে যে প্রভু আমি আপনাকে একটা বর দিতে চাই। ভগবান বর দিলেন, এবার গরুর বলছে যে প্রভু আমি আপনাকে একটা বর দিতে চাই, বলুন আপনি কি বর নেবেন আমার থেকে। ভগবান বলছেন যে তাহলে তুমি যদি আমাকে বরই দেবে তাহলে তুমি আমার সারথি হও। বলছেন ঠিক আছে, এটা আমার অহৌভাগ্য, যথাসময় আমি আপনার সারথি হব, এখন তো আমার মাকে আগে আমি উদ্ধার করি। বলছেন ঠিক আছে যাও। আর অপরদিকে সব দেবতাগণ তারা যখন, তাদের যখন জ্ঞান ফিরেছে, অমৃত কলস্ত সেখান থেকে সোহা গরু নিয়ে চলেছে, সব দেবতাগণ ছুটে ছুটে চলল, সব দেবতা পৌঁছাতে পারলো না, দেবরাজ ইন্দ্র তাদের রাজা, তাদের শক্তি তার পরাক্রম বেশ, সে গিয়ে বজ্র প্রহার করল। তা বজ্র প্রহার করলে তার একটা ডানা মানে পক্ষ নষ্ট হয়ে গেল। তা গরুর বলছে হে দেবরাজ ইন্দ্র তোমার এই বজ্রে আমার কিছু হবে না, হয়ও না, কিন্তু এই বজ্র যে মুনির অস্থি দ্বারা নির্মিত তার সম্মানার্থে আমি ওটাকে গ্রহণ করলাম, মানে বজ্রটা আমার শরীরে আঘাত করতে আমি দিয়েছি, কিন্তু তোমার এই সাধারণ বজ্রে আমার কিছুই হওয়ার নয়। দেবরাজ ইন্দ্র দেখলো সত্যই তো, আমি তার কাছে কোনো প্রকারেই তো পারব না। তা সেই ডানাটি যখন নিচে পড়ে গেল, তা সকলে বলে এই ডানাটি কার, অতি সুন্দর দেখতে, তাই সকলের নাম রাখলো সুপর্ণ। এবার দেবরাজ ইন্দ্র দেখলো যে খুব চালাক তো দেবরাজ ইন্দ্র, এই গরুড়ের সঙ্গে পারা তো সম্ভব নয়, তাহলে তার সঙ্গে সন্ধি করি, বন্ধুত্ব করি। তা বলছেন, হে গরুর, হে পক্ষীরাজ, তুমি নিজেও যখন এই অমৃত পান করবে না, এতে আমরা সন্তুষ্ট যে দেবলোকের জিনিস তুমি মানে পান করতে চাও না, অমর হতে চাও না। তা তুমি যখন তোমার মাকেই দেবে, আর মাকে দিলে তোমার ওই সর্পগণ, সর্পগুলো তো বড়ই বদমাশ, শয়তান, সব লোকেদের অনিষ্ট করে, তা তুমি তাদের খাওয়ালে তারা তো আরো উপদ্রবী হয়ে যাবে, তা তুমি তাদের কেন দিতে চাও? তো বলছে যে, হে দেবরাজ ইন্দ্র, আমি তাদেরকে অমৃত দিতে চাই না, বা এই যে আমি স্বর্গ থেকে জোর করে অমৃত নিয়ে এসেছি এটাও অনুচিত, কিন্তু আমি মানে বিবশ, এছাড়া আর কোনো গতি নেই আমার মাকে উদ্ধার করার জন্য। বলছেন দেবরাজ ইন্দ্র, বলছেন যে আজ থেকে তুমি আমার বন্ধু। দেবরাজ ইন্দ্র শক্তিতেও পারলো না, বুদ্ধিতেও পারবে না, তাই বলছে তুমি আমার বন্ধু হও। বলছেন, এ তো আমার অহোভাগ্য যে আপনি দেবতাদের রাজা, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান, এতে আমার সহমতি আছে। হে দেবরাজ ইন্দ্র, আমি এতে খুশি হলাম, কিন্তু দেখো আমি আমার মাকে উদ্ধার করার পরে এই অমৃত কলস আমি যেখানে রাখবো তুমি সেখান থেকে অপহরণ করতে পারো, এই কলসকে তুমি নিয়ে চলে আসতে পারো, আমার কোনো আপত্তি নেই। বলছেন খুব খুশি হলেন দেবরাজ ইন্দ্র, বলছেন ঠিক আছে। দেবরাজ ইন্দ্র তো পেছনে পেছনে গেলেন। গরুর এবার পথে যেতে যেতে কি হলো, তিনি যেখানে যেখানে বসেছিলেন সেই চারটি স্থানই হচ্ছে যেখানে কুম্ভ মেলা হয়। আর আমাদের বৃন্দাবনেও এই যে কালীয় হ্রদে যে বৃক্ষটি আছে, কদম্ব বৃক্ষ, যা ওই অমৃত সংস্পর্শে অদ্যাপি মানে জীবিত আছে, তার একটাই কারণ, কারণ সে সময়ও সেই কালীয় নাগের তেজে বৃন্দাবনের আশেপাশে কোথাও প্রায় যমুনার পাশেপাশে কোনো বৃক্ষাদি ছিল না, একটি মাত্র বৃক্ষ ছিল, ওই অমৃত সংস্পর্শে সে মানে অমর হয়েছে, ইত্যাদি। সে তো আবার অনেক ঘটনা। এবারে কি হলো, সর্পগণকে বলছে দেখো আমি তোমাদের কথা অনুযায়ী তোমাদের ইচ্ছানুসারে এই অমৃত আনয়ন করেছি, তা আমার মাকে এবার ছেড়ে দাও। বলছেন ঠিক আছে। তা ওখানে এই গরুর একটু চালাকি করলেন, বলছেন দেখো অমৃত পরম পবিত্র, তোমরা অমর হতে চলেছো, তা তোমরা স্নান আদি করে তারপরে ধীরে ধীরে পান করো, এই কুশ আসনটার উপরে আমি এটা স্থাপনা করলাম। বলে গরু তার মাকে নিয়ে চলে গেলেন, অমৃত কলস তাদের অধিকারে দিলেন। এবার ওই কুশাসনের উপরে যে রাখা হয়েছিল সেখান থেকে দেবরাজ ইন্দ্র ওই যে সাপেরা চান করতে গিয়েছে তার পূর্বেই সে সেখান থেকে কলসটিকে নিয়ে পলায়ন করল। সর্পেরা স্নান করে এসে দেখে কলস নেই। যারা ধার্মিক সর্প ছিল, সকলেই যে ক্রূর তা নয়, ধার্মিক সর্পও অনেক ছিল, তারা বলছেন দেখো আমাদের মা কদ্রু সে তাদের সঙ্গে অন্যায়ভাবে কপটতা অবলম্বন পূর্বক তাকে তাদের দাসী বানিয়েছিল, দাস বানিয়েছিল, তাই আজ বিধাতাও আমাদের সঙ্গে এই ছলনা করল। তা যে সমস্ত সর্পগণ দেখলো যে কিছুই নেই, তারা বলছে আরে অমৃত কলস রাখা হয়েছিল এই কুশ আসনের উপরে, তাহলে এটাই চাটা যাক, আর কুশ তো ধার, কুশে জিহ্বা লেহন করছে, তাতে কি হলো তাদের জিহ্বা দু টুকরো হয়ে গেল, মানে মাঝখান থেকে মানে পৃথক পৃথক খাল হয়ে গেল। তা দেখেন সর্পগণ এখনো দেখবেন জিভ যখন বের করে দেখবেন দুটো দুটো জিভ বেরোয় সব সর্পের, সেই কারণেই তাদের জিভ চিরে যায় ওই কুশ ঘাসে লেহন করার দরুন। এবারে মা গরুরের মা তিনি অত্যাধিক খুশি ব্যক্ত করলেন এবং তার পুত্রকে আশীর্বাদ দিলেন যে আজ তোমার মতো পুত্র প্রাপ্ত না হলে আমাকে মানে সারাটা জন্মই তাদের মানে দাসী হয়েই থাকতে হতো। এবারে সৌনকজি জিজ্ঞাসা করছেন যে হে সুতনন্দন, সর্পেরা যখন জানতে পারলো তার মাতা কদ্রু তাদের অভিশাপ দিয়েছে, তখন তা নিবারণের জন্য সর্পেরা কি করল? সব সর্পরা তো মানেনি, কিছু কিছু সর্প বলল না এই অন্যায় আমরা করতে পারবো না। সেই অশ্বের ঘোড়ার লেজটি হচ্ছে শুভ্রবর্ণের, সেটাকে কৃষ্ণবর্ণ করবো এ তো অধর্ম, আমরাও করতে পারবো না। সর্পেদের মাতা কদ্রু যারা মানেনি তাদের অভিসম্পদ দিয়েছিল এই জনমেজয়ের যজ্ঞে তোমরাও আহতির মধ্যে যাবে, তোমাদেরও পুড়িয়ে মারবে, অভিসম্পদ দিয়েছে। তা সেই সমস্ত সর্পেরা কি করল? বলছেন যে তাদের মধ্যে একজন সর্প ছিল, সে হচ্ছে শেষ, শেষ নাক, যাকে আমরা অনন্ত দেব বলি, সেই শেষ নাক। সেই শেষ নাক পরম ধার্মিক, কারো কখনো অমঙ্গল চিন্তন করেন না। তিনি চিন্তা করলেন এই দুষ্টদের সঙ্গ সর্বদা পরিহার করার জন্য শাস্ত্রে বলেছে, অতএব আমার মাতা হোক আর কিছুই হোক তার মনোবৃত্তি সৎ নয়, অতএব তাকে এবং আমাদের ভ্রাতাদের আমি ত্যাগ করলাম। ত্যাগ করে তিনি তপস্যা আরম্ভ করলেন। তপস্যা করে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করতে থাকলেন, হিমালয়ে, কখনো বদ্রী কাশ্রমে এবং অন্যান্য তপস্থলীতে তিনি মানে আহার আদি ছেড়ে কেবলমাত্র বায়ু ভক্ষণ করে হাজার হাজার বছর তপস্যা আরম্ভ করল। তপস্যা আরম্ভ করাতে তার শরীরটা একেবারে শুকিয়ে গেল, কেবল হাড়টা থাকলো। সত্যযুগে হাড়ে প্রাণ থাকে বলে না, আর তার মানে শিরা উপশিরা সব শুকিয়ে গেল। অকস্মাৎ ব্রহ্মাজি চিন্তা করছে যে এই কদ্রুর পুত্র শেষনাগ তার যে এই ভয়ঙ্কর উৎকট তপস্যা, এর কারণ তিনি গিয়ে প্রকট হলেন, ব্রহ্মাজিকে তব স্তুতি করলেন শেষনাগ। করার পরে ব্রহ্মাজি প্রস্তাব রাখছেন, বলছেন হে শেষ, তুমি বলো তো তুমি যে এই শরীরকে এত পীড়া দিয়ে এই শরীরকে তুমি নষ্ট করতে চলেছ, এইভাবে তপস্যা করার কি কারণ? বলছেন হে ব্রহ্মণ্যদেব, আমার কারণ একটাই, যে আমি যেখান থেকে উৎপন্ন হয়েছি সেখানেই অধর্ম, সেখানেই কুনীতি, অতএব আমি তাদের থেকে দূরে সরে এসে একমাত্র ভগবানের তপস্যাই করা, তপস্যা করাটাই যে শ্রেয় এটা আমি বুঝতে পেরে এই শরীরটাকে তপস্যা করতে করতে আমি নষ্ট করে দেব, এটাই আমার অভিপ্রায়। ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বললেন, তোমার ভগবানের প্রতি এই যে একেবারে অচলা ভক্তি, এই যাতে তোমার চিরকাল থাকে, এই আমি তোমাকে আশীর্বাদ প্রদান করলাম। তিনি আরেকটি উত্তম কথা বললেন, দেখুন এই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে এ প্রত্যেকের জন্য। তো ব্রহ্মাজি বলছেন তুমি আমার থেকে কিছু চাও? বলছেন হে ব্রহ্মণ্যদেব, কি চাইব আমি? আপনি আমাকে এই আশীর্বাদ করুন, এই যে ক্রূর প্রকৃতি বিশিষ্ট হিংসাপরায়ণ ব্যক্তি যারা, এবং যারা অধার্মিক, সর্বদা হরি কথা বাদ দিয়ে সর্বদাই গ্রাম্য কথায় নিমগ্ন, যাদের মনোবৃত্তি মানে কপটতা অবলম্বন পূর্বক কি তারা জীবন ধারণ করে আছে, ইয়ামবিধ ব্যক্তিদের সঙ্গে আমার যাতে মানে কোনো জন্মেই তাদের সাক্ষাৎ বা সঙ্গ না হয়। ব্রহ্মা আরো সন্তুষ্ট হলেন, সন্তুষ্ট হয়ে তিনি বলছেন যে হে শেষ দেব, হে শেষ নাগ, তুমি কি দেখো নাকি এই যে পৃথিবীকে আমরা এখন স্থির দেখতে পাচ্ছি, এই পৃথিবী কিন্তু একবারে টলমল করত, কারণ এই পৃথিবীতে বিভিন্ন পর্বত, বন, সমুদ্র, গ্রাম, মন্দির, নগর তখন সব হিল্লোলিত হতো, মানে হেলত। এখন যেমন ভূমিকম্প কখনো কখনো হয়, কিন্তু তখন সর্বদাই ভূমিকম্পের মতো হতো। তা হে শেষ, তুমি এক কাজ করো, আমার আদেশ অনুযায়ী তুমি এই পৃথিবীকে মস্তকে ধারণ করো, এই সেবাটা তুমি করো, এতে সকলের মঙ্গল হবে, সমস্ত মুনি ঋষি বৃন্দ সকলেরই মহাকল্যাণ হবে। বলছেন, হে ব্রহ্মণ্য দেব, এ তো আমার জন্য আপনি অতি সুন্দর প্রস্তাব রেখেছেন, তা আপনি এই পৃথিবীকে আমার মস্তকে রাখুন। বলছেন, তা কি করে হবে, এই পৃথিবীটাকে যদি মস্তকে রাখতে হয় তাহলে তো এই পৃথিবীর বাইরে যেতে হবে, তা না হলে তো আর মস্ত ভেতরে থেকে রাখা যাবে না। তো বলছেন যে সে তো সম্ভব নয়, এই পৃথিবী মাতাই তোমাকে মানে পাতালে যাওয়ার জন্য রাস্তা দেবে। দেখতে দেখতে পৃথিবী বিদীর্ণ হয়ে গেল, মানে ভাগ হলো, সেখান থেকে অনন্তদেব সেই বিদীর্ণ স্থান থেকে পাতালে প্রবেশ করলেন। করার পরে এই পৃথিবীকে তিনি তো বিশাল কায় সর্ষের দানার মতন তিনি মস্তকে ধারণ করে অদ্যাপিও রয়েছে। সেখান থেকেই এই পৃথিবী অনন্তদেবের মস্তকের উপরে বিরাজমান, তিনি হেলতে দেন না সহজ। কিন্তু যেখানে যেখানে গোহত্যা নারী নির্যাতন হবে সেখানে সেখানে স্বাভাবিক রূপেই ভূমিকম্প হবে। এ গেল শেষ নাগের কথা। কদ্রুর অন্যান্য যে সমস্ত পুত্রগণ ছিল তারা চিন্তা করলো, আমাদের তো ওই জনমে জয় তার যজ্ঞে পুড়িয়ে মারবে, এখন কি করা যায়। তাই এই বাসুকি নাগ, এখানে মতান্বয় আছে সেটাও আমি বলতে চাইব, এই বাসুকি নাগ কোনো কোনো গ্রন্থে বলছেন যে তিনিও কদ্রুর পুত্র, কোথাও তা স্বীকার করেননি। ঠিক সে সময় বাসুকি নাগ আসলেন, সমস্ত সর্পেদের রাজা কিন্তু এই বাসুকি। দেবতাদের রাজা যেমন ইন্দ্র, সমস্ত সর্পেদের রাজা হচ্ছে বাসুকি, যা একাদশ স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে বর্ণন করা হয়েছে। তা বাসুকি নাগ এসে বলছেন যে তোমরা তো মাতা কর্তৃক অভিসম্পাদ প্রাপ্ত হয়েছ, তা তোমরা তার জন্য কি বিচার নিয়েছ হে। বলছেন, আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না। বলছেন, না তার কোনো উপায় অবলম্বন করো, তা না হলে তো তোমরা এক সময় ভারী বিপদে পড়বে, তোমাদের জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলবে। সকলে বলছেন যে তাহলে কি করি। বাসুকি নাগ বলছেন যে অন্য কেউ অভিসম্পদ প্রদান করলে তার ফেরবদল করা যায়, কিছু উপায় বের করা যায়, কিন্তু মায়ের অভিশাপের কোনো মানে বিকল্প খুব একটা দেখা যায় না। তা তোমরা ঠিক করো কি করবে, তোমরা কিভাবেই বা সেখান থেকে বাঁচতে চাও। কেউ কেউ বলল, কেন আমরা যদি জনমেজয়কে দংশন করি তাকেই মেরে দেবো, তাহলে আর সর্পযোগ্য হবে না, ছুটি। কেউ কেউ বলছে, না না রাজাকে মারা ঠিক হবে না, তাহলে আবার এই রাজ্য কি করে চলবে। যারা ধার্মিক তারা বলছে, কেউ কেউ বলছে, না আমরা করব কি, সকলে রূপ পরিবর্তন করে ওই জনমেজয়ের মন্ত্রী হোক। সাপেরা বলছে, মন্ত্রী হয়ে তাকে মন্ত্রণা দেব, মানে বুদ্ধি দেব যে এই যজ্ঞ করা ঠিক না, তাহলে আমরা আমাদের কথা শুনবে। আর কেউ কেউ বলছে, আরে কেন কি দরকার অত, ছোটো মোটো কাজ, অত ঝঞ্ঝাট করার কি দরকার, আমরা এক কাজ করব, যে পুরোহিত পুজো করবে তাকেই গিয়ে দংশন করব, সে মরে যাবে, যতবার যাবে ততবার দংশন করব। আবার কেউ কেউ বলছে, যারা ধর্মাত্মা নাগ তারা বলছেন, ছি ছি এ কথা চিন্তা করাও পাপ, ব্রাহ্মণকে কখনো কেউ মারে, ছি ব্রাহ্মণকে মারা দূরের কথা, মারা চিন্তা করাটাই মূর্খতা এবং অশুভ বুদ্ধির পরিচয়, এটা ওসব হবে না। আর কেউ কেউ বলছেন, না কিছু কিছু নাগ বলছে যে আমরা কি করব, যখন সে যজ্ঞ করবে না, আরে আমরা বৃষ্টির মধ্যে পতিত হয়ে বৃষ্টি রূপে তার যজ্ঞ নিবিয়ে দেব, তার যে হোম কুণ্ড ও জ্বলতেই দেবো না, সবসময় বৃষ্টি হতে থাকবে। আর যজ্ঞ তা ঘরের মধ্যে করতে পারবে না, করবে বাইরে, ও আমরা বৃষ্টি হয়ে নিবিয়ে ফেলব। আর কেউ কেউ বলছে, আরে না, বৃষ্টি হয়ে আমরা যদি আগুনের মধ্যে পুড়ে মরি তখন আবার অসুবিধা আছে। কেউ কেউ বলছে সেই হবন সামগ্রী আমরা সব চুরি করে নিয়ে পালিয়ে যাব। কেউ বলছে হবন সামগ্রী চুরি করবে, কেউ বলছে আরে অত কিছু দরকার নেই, যত লোক ওই যজ্ঞে বসে থাকবে আমরা পেছন দিক দিয়ে গিয়েই ব্যাস ইনজেকশন দিয়ে দেবো, দংশন করেই দেবো, সব মরে যাবে। কেউ কেউ বলছেন ভাই অত লক্ষ লক্ষ লোককে মারা যে কত পাপ তা জানো, ও হবে না। তখন বাসুকিকে সর্পেরা বলছে যে হে বাসুকি, আমরা তো সকলে মিলে কিছু মানে স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারলাম না, তা তুমিই কিছু ব্যবস্থা করো। আর বাসুকি নাগ বলছেন যে তোমাদের এই যে মতানৈক্য, তোমরা কেউ বলছো সর্পের সকলকে দংশন করবে, কেউ মন্ত্রী হবে, কেউ বৃষ্টিরূপে পতিত হবে, কেউ যজ্ঞ সামগ্রী চুরি করবে, কখনো জনমেজয়কে দংশন করবে, তোমাদের এই সমস্ত ভালো বুদ্ধি না, তোমাদের সদ্বুদ্ধি কিছু আমি দেখি না। চলো বরঞ্চ আমরা সবাই আমাদের পিতা কশ্যপের নিকটে যাই, তিনি কি বলেন। সকলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এর মধ্যে এলাপত্র নামক এক সর্প ছিল, সে আবার একটা গুপ্ত রহস্য জানে। তাই এলাপত্র সর্প, সেও এক একটা সর্প কিন্তু বিশাল, সেই এলাপত্র বলছে দেখো আমাদের মা কদ্রু যখন আমাদের অভিশাপ দিচ্ছিল আমি তো ভয়ের ঠেলায় আমি মায়ের কোলের মধ্যে শুয়ে চোখ বন্ধ করে সব শুনছিলাম। বলে কি শুনছিলে, চোখ বন্ধ করে তুমি কি শুনছিলে? তা বলছেন না আমি তখন একটা কারণ শুনলাম, সে সময় দেবতারা সব এসেছিল, তারা বলছে যে এ আবার কেমন মা যে নিজের সন্তানদের বলে কিনা যে যজ্ঞে সব সহা হয়ে যাবে, সব পুড়ে মরে যাবে, অভিসম্পদ দিল। তা দেবতারা গিয়ে ব্রহ্মাকে বলেছিল, এবার ব্রহ্মা তখন বললেন যে ব্রহ্মাজিকে দেবতারা প্রশ্ন করলেন যে হে ব্রহ্মণ্যদেব, এই যে এত বড় এক অভিসম্পদ দিয়ে ফেলল তা আপনি কিছু বললেন না? তো বলছেন কি বলবো, এই যে সাপ ইয়ে বড় বাড়াবাড়ি তাদের, আর ওই সময় সাপের মানে উৎপাতটাও ছিল প্রচুর মাত্রায়, যার অপরাধ নেই তাকেও সাপে কামড়ে মেরে দিচ্ছে, যেমন পরীক্ষিতের মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ইচ্ছা করলে তক্ষক তাকে দংশন করার পরে তো ঋষি সাপ থেকে সে মুক্ত হয়ে যেত, কিন্তু সেই কাশ্যপ ব্রাহ্মণ বা কাশ্যপ সে ইচ্ছা করলে তাকে বাঁচাতে পারত কিন্তু তা করতে দেয়নি। এই সর্পেরা বড় উপদ্রবী, এই কারণে ব্রহ্মাজি আর কিছু বলেন। তা দেবতারা জিজ্ঞাসা করছেন যে হে ব্রহ্মণ্যদেব, তাহলে এই সর্পজাতি তো একেবারে চিরতরে পৃথিবী থেকে বিনষ্ট হয়ে যাবে? তা বলছেন না তা তো হয়েই যাবে, জন্মে জয়ে যেভাবে সর্পসত্র নামক যে যজ্ঞ করবে তাতে কিছু থাকবে না। দেবতারা বলছে কোনো উপায় নেই? তো বলছেন একটা উপায় আছে। কি উপায়? বলছেন একটা উপায় আছে যে যাযাবর বংশে যে যারা গর্তের মধ্যে সমস্ত শরীরটা ঢুকে পাটা উপরের দিকে রেখেছিল, তা বলা হয়েছিল কি তাদের পরিচয় যখন নিলেন জরৎকারু তখন বলেছিলেন যে আমরা যাযাবর, তা ওটাকে শাস্ত্রে যাযাবর বংশ বলা হয়েছে। তা বলছেন সেই যাযাবর বংশে জরৎকারু নামক এক ঋষি আছে, এবং সেই জরৎকারুর সঙ্গে কেউ যদি কোনো কন্যাকে বিবাহ দেয় স্বেচ্ছায় এবং তার ইচ্ছায়, সে যখন প্রার্থনা করবে তার গর্ভে যে একজন পুত্র উৎপন্ন হবে সে হবে আত্মিক, কিন্তু সেই যে আত্মিকের জন্ম হবে আর এই যে জরৎকারু যে ঋষি সেই জরৎকারু ঋষির সঙ্গে যে কন্যার বিবাহ হবে তারও স্বনামনি হওয়া দরকার, মানে তারও নামটা জরৎকারু হওয়া প্রয়োজন, তা না হলে বিবাহ হবে। তাই নাগরাজ বাসুকীর এক ভগিনী ছিল, তার নাম হচ্ছে জরৎকারু। তা সেই বাসুকী নাগের ভগিনী যে জরৎকারু, তার সঙ্গে যদি ঋষির বিবাহ হয় তাহলে তার থেকে যে সন্তান জন্মাবে, মানে আস্তিক মুনি, তিনি ইচ্ছা করলে ওই সর্পেষ্টি যজ্ঞ মানে বন্ধ করাতে পারেন। এই কথা দেবতারা বলা বলি করছিল এক সময়, তখন এই যে সর্প এলাপত্র তার মায়ের আঁচলের মধ্যে লুকিয়েছিল কোলে, সে এই ঘটনাটা বলল। তা এলাপত্র তখন বলছে, হে বাসুকী, আপনার যে ভগিনী আছে তার নাম জরৎকারু, তাকে যদি ওই জরৎকারু ঋষির সঙ্গে বিবাহ দেওয়া যায় তার থেকে যে সন্তান আস্তিকের জন্ম হবে তিনি আমাদের রক্ষা করতে পারেন। তো বলছেন ঠিক আছে, এ তো বুঝলাম। কিন্তু সে যখন স্বেচ্ছায় কন্যা প্রার্থনা করবে তখনই তা সম্ভব হতে পারে। সেই সময় তোমরা সকলের প্রতি আমি বলে রাখি, যখন সে কন্যা স্বেচ্ছায় প্রার্থনা করবে তখন আমাকে জানাবে। এ সর্পরা কিন্তু সব খবর রাখে যে কখন সে বিবাহ করতে চাইবে। তার পিতৃগণের আদেশ হলো যে দেখো, আমাদের বংশে আর কোনো সন্তান নেই, তা একমাত্র তুমি, তুমি তো সেই শ্রীহরির ভজনে ব্যবহৃত হয়েছ, তপস্যায় লীন থাকো, তা আমাদের আজ্ঞানুসারে তুমি বিবাহ করো, যা আমরা গত দুদিন পূর্বেই শ্রবণ করেছি। এবারে এই বাসুকী নাগ এই কথা স্বয়ং জানতে চান। তো কিভাবে জানবেন? তা বাসুকী নাগকে সেই যে সমুদ্র মন্থন হয়েছিল সে সময় দেবতারা এই বাসুকী নাগকে নিয়ে গেল ব্রহ্মার কাছে, ব্রহ্মলোক। তা সমস্ত কথাবার্তা সব ঠিক হলো, তাদের সমুদ্র মন্থন কিভাবে হবে না হবে তার প্রস্তুতির কথা বর্ণন করা হয়েছে। তা বাসুকী নাগ গোপনে জিজ্ঞাসা করলেন যে আমাদের তো সব বিনষ্ট হবে, তা আমি এলাপত্রের কাছে এই প্রসঙ্গ শ্রবণ করেছিলাম, তা প্রভু এটা কি সত্য? তা বলছেন হ্যাঁ, যদি সর্পজাতিকে বাঁচাতে হয় তাহলে তোমার ভগিনীর সঙ্গে যদি সেই জরৎকারুর বিবাহ দাও ঋষির সঙ্গে, তাহলে তোমাদের মানে বাঁচানোর জন্য একটি প্রতীকের জন্ম হবে, একটি সন্তান জন্ম নেবে, তাছাড়া কিন্তু আর উপায় নেই, তা না হলে এই পৃথিবীতে কেঁচো পর্যন্ত থাকবে না, সব ওখানেই পুড়িয়ে ফেলবে, কেঁচো সর্পের মধ্যেই আসে। এই কথা শুনে নাগরাজ বাসুকী তিনি কিছুটা মানে সান্ত্বনা তার মনের মধ্যে এসে উপস্থিত হলো যে কখন সেই ঋষি বিবাহ করতে চায়। এবার সেই ঋষি বিবাহ করার জন্য সমস্ত জায়গায় ভ্রমণ করে, এবং সাধুকে মেয়ে দেবে কি কে, না গৃহ আছে না অর্থ কড়ি আছে, আবার এদিকে সাধু পরে তপস্যা কৃষকায়, কেউ যখন কন্যা সম্প্রদান করতে ইচ্ছুক হলো না তখন বনপ্রদেশে গিয়ে তিনবার কন্যা প্রার্থনা করেছিল। ঠিক সে সময় বাসুকী নাগ তার ভগিনীকে নিয়ে এসে উপস্থিত হলেন, এসে বলছেন যে হে ঋষিপ্রবর, আমার এই ভগিনীকে আপনি বিবাহ করেন। বলছেন আমি যাকে বিবাহ করব তারও নাম আমার নাম হওয়া দরকার। তা বলছেন যে আমি সত্য করে বলছি যে আমার এই ভগিনীর নামও জরৎকারু, আপনি এনাকে বিবাহ করুন। বলছেন তুমি স্বেচ্ছায় দিচ্ছ? তো বলছেন না, আমি স্বেচ্ছায় দিচ্ছি। তা এই জরৎকারুর সঙ্গে বিবাহ হলো, তাদের নিয়ম অনুযায়ী সব বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে এই ঋষির দ্বারা তার স্বনাম্নি সহধর্মিণী যে জরৎকারু, তারই গর্ভে এই মহর্ষি আস্তিকের জন্ম হবে, যা আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন সেই মহাত্মার জীবন চরিত্র